বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই ঠিকানায় www.facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনা যায় এই ঠিকানায় youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার 4 বছর পর দোহায় সৌদি আরবের রাষ্ট্রদূত প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে রাজধানীর আশপাশের জেলাগুলোতে লকডাউনের নেতিবাচক প্রভাব সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। প্রেস টিভি সহ ইরানের অন্তত 30টি গণমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিল আমেরিকা, আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা তেহরানের। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার ভবনে শত্রুদের নাশকতার ব্যর্থ চেষ্টা, দূর নিয়ন্ত্রিত প্রথম সার্জারি সম্পন্ন করলেন ইরানি চিকিৎসক। করোনা ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে $94 কোটি ঋণ দেবে এডিবি, ভারতে আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়াল। রুশ গুলি এবং বোমার পর পালিয়েছে ব্রিটিশ যুদ্ধ জাহাজ, বেড়েছে উত্তেজনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের ইংরেজি ভাষা নিউজ চ্যানেল প্রেস টিভি এবং আরবি ভাষা নিউজ চ্যানেল আল আলম সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাক ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিদার আমেরিকা। মার্কিন প্রশাসনের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আমেরিকার বিচার মন্ত্রণালয় ইরানের পক্ষ থেকে পরিচালিত 30টিরও বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ইরান থেকে আরবি ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল আল কাউসার এবং ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে আমেরিকা। এদিকে আমেরিকা প্রেস টিভির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার যে পদক্ষেপ নিয়েছে তাকে ব্যর্থ বলে উল্লেখ করেছে এই বিশ্বখ্যাত গণমাধ্যম। প্রেস টিভি বলেছে, .com-এর পরিবর্তে .ir ব্যবহার করে সহজেই বিশ্বের যে কোনো স্থান থেকে এই ইরানি ওয়েবসাইটের লগ ইন করা যাচ্ছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা IRIB-র বিভিন্ন ওয়েবসাইট বন্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা হরণের চেষ্টা চালাচ্ছে। এ কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি বলেন, ইরানি ওয়েবসাইট বন্ধের এই মার্কিন পদক্ষেপ গণমাধ্যমের মত প্রকাশ এবং বাক স্বাধীনতা হরণের পদ্ধতিগত প্রচেষ্টার একটি বড় উদাহরণ। আন্তর্জাতিক অঙ্গনে এসব গণমাধ্যমের স্বাধীন চেতা কণ্ঠ স্তব্ধ করতে চায় আমেরিকা। খাতিব জাতি আরও বলেন, মার্কিন দ্বিমুখী নীতি অত্যন্ত লজ্জাজনক। আসলে বর্তমান মার্কিন প্রশাসন পূর্ববর্তী প্রশাসনের সাথে পুরোপুরি এগিয়ে চলছে এবং তাদের এই নীতি ওয়াশিংটনের জন্য আরও পরাজয় ডেকে আনবে। ইরান আমেরিকার এই অবৈধ এবং প্রতারণামূলক পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে তিনি জানান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একটি ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ইরানের IRIB বার্তা সংস্থা জানিয়েছে, আজ ভোরে পারমাণবিক শক্তি সংস্থার ভবনগুলোর সুরক্ষা নিশ্চিতকরণ কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপের কারণে নাশকতার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এর ফলে শত্রুরা তাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারেনি। বার্তা সংস্থাটি এর বেশি কিছু জানাতে পারেনি, কারণ এখনও এই বিষয়ে বিশদ তদন্ত চলছে। নাশকতার চেষ্টার সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং গ্রেপ্তারের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থামিয়ে দিতে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে শত্রুরা। এ পর্যন্ত বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। ইরানে আজ প্রথমবারের মতো দূর নিয়ন্ত্রিত সার্জারি করা হয়েছে। এর মাধ্যমে একটি কুকুরকে স্থায়ীভাবে সন্তান উৎপাদনে অক্ষম করা হয়েছে। এই রিমোট বা টেলি সার্জারির কাজে ব্যবহার করা হয়েছে সিনা রোবট। 7 কিলোমিটার দূরে বসে 5G নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে দূর নিয়ন্ত্রিত এই সার্জারি করেন ইরানের একজন অভিজ্ঞ সার্জন। কুকুরটিকে তেহরানের সিনা হাসপাতালের অপারেশন থিয়েটারে রাখা হয়। আর 7 কিলোমিটার দূরে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই হাসপাতালে বসে অপারেশন সম্পন্ন করেন একজন ইরানি চিকিৎসক। এ সময় উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি, বিখ্যাত ইরানি চিকিৎসক ইবনে সিনার নামে ইরানের টেলি সার্জারি রোবটের নাম রাখা হয়েছে সিনা। এই রোবট দিয়ে রোগীর সংস্পর্শে না এসেই একজন সার্জন সুনিপুণভাবে রোগীর দেহে অপারেশন করতে পারেন। এই রোবটটি মূলত একটি অত্যাধুনিক রিমোট বা টেলি সার্জারি ব্যবস্থা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। করোনা প্রতিষেধক ভ্যাকসিন কিনতে বাংলাদেশের জন্য $94 কোটি ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। এই ঋণের টাকা বাংলাদেশ আনুমানিক 4 কোটি 47 লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনতে পারবে। এদিকে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেছেন, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে করোনা ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হলে টাকা ফেরত দেবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা প্রতিষেধক ভ্যাকসিন কিনতে বাংলাদেশের জন্য $94 কোটি ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ 7,945 কোটি টাকা। এই ঋণের টাকায় বাংলাদেশ আনুমানিক 4 কোটি 47 লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনতে পারবে। এই ঋণের অর্থ দিয়ে বাংলাদেশ কোভিড টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স বা জাতিসংঘের সংস্থা ইউনিসেফের মাধ্যমে অথবা সরাসরি উৎপাদনকারীর সাথে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় টিকা কিনতে পারবে। এদিকে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে করোনার ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হলে টাকা ফেরত দেবে। আজ বুধবার দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন আশাবাদ ব্যক্ত করেন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা GM কাদের MP মন্তব্য করেছেন, উপহার আর অনুদান নিয়ে ভ্যাকসিনের চাহিদা মেটানো সম্ভব নয়। আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সময়ের আয়নায় পল্লীবন্ধু শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমন মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসের কথা বলা হচ্ছে, কিন্তু কোনো সাফল্য নেই।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়িয়ে গেছে। করোনার নতুন ধরন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কারণে সতর্কতা জারি করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে 3,28,709 জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3,90,660। আজ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশে এসেছে। সরকারি সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 50,848টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 1,358 জনের মৃত্যু হয়েছে। দেশে সুস্থ হয়েছেন 2,89,94,855 জন। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত 40 জনের বেশি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে, সেখানে এ পর্যন্ত 21 জন সংক্রমিত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বর্তমানে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, ভারত, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেপাল এবং চীন সহ 9টি দেশে রয়েছে। আমরা চাই না ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আরও এগিয়ে চলুক,
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। রুশ জঙ্গি বিমানের বোমাবর্ষণ ও যুদ্ধজাহাজের সতর্কতামূলক গুলির পর রুশ পানিসীমা থেকে পালিয়ে গেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ HMS ডিফেন্ডার জাহাজটি ক্রিমিয়ার কাছাকাছি রুশ পানিসীমায় প্রবেশ করার পর সতর্কতামূলক গুলি এবং বোমা ছোড়া হয়। তবে রুশ পানিসীমা লঙ্ঘনের অভিযোগ নাকচ করেছে ব্রিটেন। রাশিয়া বলেছে, আজ বুধবার কৃষ্ণসাগরে তাদের পানিসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজের অবস্থান শনাক্ত করার পর কয়েক দফা ফাঁকা গুলি ছুড়ে সতর্ক বার্তা দেয় সেখানে টহলে থাকা রুশ জাহাজ। কিছুক্ষণের মধ্যে যুক্ত হয় মস্কোর যুদ্ধবিমান। যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সতর্কতামূলক গুলি এবং বোমার পরে HMS ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করে ওই পানিসীমা ত্যাগ করেছে বলে জানিয়েছে মস্কো। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের 4 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আমেরিকায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া এক কন্ট্রাক্টের অধীনে হত্যার 1 বছর পর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তাদেরকে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। রাশিয়ার স্পুতনিক সহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব গণমাধ্যম এ খবর দিয়েছে। সৌদি হত্যাকারীদের প্রশিক্ষণ দিয়েছিল TR1 গ্রুপ, এর মালিকানা সারবারাস ক্যাপিটাল ম্যানেজমেন্টের। তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতরে নৃশংসভাবে হত্যা করা হয় ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগিকে। তিনি ছিলেন প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েল আর প্রতারণা করতে পারবে না। এখন তাদের সামনে বন্দির বিনিময়ে বন্দি মুক্তি হচ্ছে একমাত্র পথ। সেই সঙ্গে গাজা ভিত্তিক এই সংগঠন বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অপরাজকের মুখে হামাস চুপ করে বসে থাকবে না। ইসরায়েল গাজা উপত্যকার উপর গত 14 বছরে যে অবরোধ দিয়ে রেখেছে তা যদি প্রত্যাহার করা না হয় তাহলেও এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়ায় ছোট ছোট এবং দুর্বল দেশগুলো বাহ্যিকভাবে স্বাধীন হলেও সৌদি আরব চায় এই অঞ্চলের দেশগুলো রিয়াদের আজ্ঞাবহ হয়ে চলুক। কোন কোন আরব দেশের ক্ষেত্রে রিয়াদ সফল হলেও কাতারের ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত দোহায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে রিয়াদ। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
সৌদি আরব চার বছর আগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। এবার চার বছর পর দোহায় রাষ্ট্রদূত পাঠিয়েছে রিয়াদ। 2017 সালের জুন থেকে সৌদি আরব ও কাতারের মধ্যে উত্তেজনা শুরু হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব ক্রমেই সম্প্রসারণকামিতার দিকে ঝুঁকে পড়েছে এবং তারা কাতারের মতো ছোট ছোট আরব দেশ ও ইয়েমেনের মতো দুর্বল দেশগুলোকে রিয়াদের আজ্ঞাবহ করে রাখতে চায়। এসব ছোট ছোট ও দুর্বল দেশগুলো বাহ্যিকভাবে স্বাধীন হলেও সৌদি আরব চায় এ দেশগুলোর পররাষ্ট্রনীতি ও কার্যক্রম রিয়াদের ইচ্ছে মতো চলবে। মোট কথা, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি আরব অন্য আরব দেশগুলোকে তাদের অধীনস্থ মনে করে, যারা কিনা স্বাধীন দেশ হিসেবে থাকলেও তাদের পররাষ্ট্রনীতি অবশ্যই রিয়াদের ইচ্ছে অনুযায়ী চালাতে হবে। বাহরাইনের মতো দেশের সরকার বহু আগেই সৌদি আরবের পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে এবং রিয়াদ যা বলে সে অনুযায়ী তারা কাজ করে। কিন্তু অপর ক্ষুদ্র দেশ কাতার সরকার নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধরে রেখেছে এবং তারা কোনোভাবেই সৌদি আরবের নিয়ন্ত্রণে চলতে প্রস্তুত নয় এবং রিয়াদের নীতির প্রতি কাতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এমনকি সৌদি আরব সহ আরও তিনটি দেশ অর্থাৎ মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রচণ্ড চাপ উপেক্ষা করে কাতার সরকার নিজেদের স্বাধীনতা বজায় রেখেছে। শেষ পর্যন্ত কাতারের ব্যাপারে সৌদি আরবের নীতিতে পরিবর্তন আসে এবং কাতারের ব্যাপারে ব্যর্থতার বিষয়টিও রিয়াদ মেনে নিতে বাধ্য হয়েছে। যাই হোক, অনেক নাটকীয়তার পর সৌদি আরব শেষ পর্যন্ত দোহায় নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, কাতারে রাষ্ট্রদূত পাঠানোর ব্যাপারে সৌদি আরবের এই সিদ্ধান্ত কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। দোহায় সৌদি আরবের রাষ্ট্রদূত পাঠানোর বিষয়টিকে কাতার সরকারের জন্য সাফল্য এবং রিয়াদের জন্য ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, রাষ্ট্রদূত পাঠানোর মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সৌদির সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল। সৌদি শাসকবর্গ এটা উপলব্ধি করতে পেরেছে, কোনো দেশই সৌদি আরবের করদ রাজ্য নয় এবং সব দেশেরই নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব রয়েছে। কম অভিজ্ঞতা সম্পন্ন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে কাতারের ব্যাপারে সৌদি নীতির ব্যর্থতা থেকে এটাও প্রমাণিত হয়েছে, বর্তমান যুগে স্বেচ্ছাচারিতাকে কেউ মেনে নেয় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধির ফলে বেশ কয়েকটি জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, এতে দুর্ভোগ চরমে পড়েছে সাধারণ মানুষ। এ বিষয়ে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
করোনা সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানী ঢাকাকে। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশুদের নিয়ে পথে পথে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষদের। ঢাকার সবগুলো প্রবেশ পথে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সব রকম যানবাহন চলাচলে বাধা দিচ্ছে। ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে লকডাউনের কারণেও ঢাকা ছাড়তে গিয়ে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ট্রেন বন্ধ ঘোষণার পর অগ্রিম কেনা টিকেটের টাকা ফেরত নিতে এসে আরেক দফা হেনস্থা হচ্ছেন যাত্রীরা।
শুনছি যে ডিস্ট্রিক্ট পর্যায়ে গাড়ি চলিস, তো সেই উচিলে মানে আসছি, গাবতলি থেকে মানিগঞ্জ পর্যন্ত, মানিগঞ্জ ভেঙে ভেঙে যাবো, তো গাড়ি দেখতেছি না।
গাড়ি বন্ধ সমস্যা হচ্ছে, যাত্রীরা আসতে ঘুরে যাচ্ছে, তো গাড়ি বন্ধ তো কিছু করার নেই আর।
এদিকে দূরপাল্লার বাস বা ট্রেন চলাচল বন্ধ থাকলেও প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলে চেপে ঢাকা ছাড়ছেন প্রচুর মানুষ। তাছাড়া বৃষ্টি আর পথের দুর্ভোগ মাথায় নিয়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছেন আরও অনেক মানুষ। তাদের মধ্যে চাকুরিজীবী, অফিসগামী মানুষের সংখ্যাই বেশি। এছাড়া রয়েছেন পোশাককর্মী, চিকিৎসা করাতে আসা রোগী এবং অন্য শহর বা গ্রাম থেকে ঢাকা ফেরত যাত্রীরা। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, এভাবে জনচলাচল অব্যাহত থাকলে করোনা সংক্রমণ ঝুঁকি এড়ানো যাবে না। এদিকে দেশে করোনা ভাইরাসে সর্বশেষ ২৪ ঘন্টায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৭৮৭ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০.২৭%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংখ্যক ৩৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এই অবস্থায় পরিস্থিতি যদি আরও নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০% ওপরে চলে যায়, তাহলে সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন এমন অভিমত ব্যক্ত করে বলেছেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি ঢাকার আশেপাশের এই ৭টি জেলায় যদি লকডাউন সফল হয় এবং আমরা যদি মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রাজধানী বা সারা দেশে লকডাউন প্রয়োজন হবে না।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরও একবার। প্রেস টিভি সহ ইরানের অন্তত ৩০টি গণমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিল আমেরিকা, আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা তেহরানের। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ, দূরনিয়ন্ত্রিত প্রথম সার্জারি সম্পন্ন করলেন ইরানি চিকিৎসক। করোনা ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দেবে এডিবি, ভারতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। রুশ গুলি এবং বোমার পর পালিয়েছে ব্রিটিশ যুদ্ধ জাহাজ, বেড়েছে উত্তেজনা। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.